আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে কলকাতা কয়ে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, ফরাক্কা কৃষ্ণনগর পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.1 মেগাহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে 100.3 মেগাহার্টসে DTH বাংলা পরিষেবায়, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.2 মেগাহার্টসে আকাশবাণী শিলিগুড়ি মুর্শিদাবাদ এবং শান্তিনিকেতন কেন্দ্র থেকে। বিবিধ ভারতী থেকে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে যে বেতার ভাষণ প্রদান করেছেন তার বাংলা রূপান্তর।
প্রিয় দেশবাসী নমস্কার। দীপাবলি পবিত্র উৎসবের সময় আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে ছুটি কাটিয়েছেন, কোথাও বেড়াতে যাওয়ারও সুযোগ নিশ্চয়ই পেয়েছেন। নতুন উৎসাহের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও রোজগারপাতিও শুরু হয়ে গেছে, অন্যদিকে ক্রিসমাসের জন্য প্রস্তুতিও নিশ্চয়ই শুরু হয়ে গেছে। সমাজ জীবনে উৎসবের এক আলাদা মহত্ব আছে। কখনো উৎসব শোক দূর করতে কাজ করে, কখনো বা তা নতুনভাবে উৎসাহ সৃষ্টি করে। কিন্তু কখনো কখনো উৎসবের সময় যখন কোনো সংকট এসে উপস্থিত হয় তখন তা খুব বেদনাদায়ক হয়ে ওঠে। বিশ্বের প্রতিটি জায়গা থেকে প্রাকৃতিক দুর্যোগের খবর এসেই চলেছে। এমন সব প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়া যাচ্ছে যা আগে কখনো শুনিনি বা ভাবিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব কি প্রচণ্ড গতিতে বেড়ে চলেছে তা এখন আমরা অনুভব করতে পারছি। আমাদের দেশে বিগত সময়ে যে অতিবর্ষণ বা অকাল বর্ষণ বা দীর্ঘ সময় ধরে বর্ষণ হয়ে চলেছে, তাতে বিশেষ করে তামিলনাড়ুতে যে ক্ষয়ক্ষতি হয়েছে অন্যান্য রাজ্যের ওপরেও তার প্রভাব পড়েছে, অনেক প্রাণহানি হয়েছে। এই বিপদের সময় আমি এই সমস্ত পরিবারের প্রতি আমার শোক ও সমবেদনা জানাচ্ছি। রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ কার্যে সর্বশক্তি প্রয়োগ করে, কেন্দ্রীয় সরকারও সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। আপাতত ভারত সরকারের উদ্ধারকারী একটি দল তামিলনাড়ু গেছে। আমার বিশ্বাস এই বিপদ সত্ত্বেও তামিলনাড়ু আবার নতুন উদ্যমে দ্রুত গতিতে এগিয়ে চলবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে ভূমিকা তা সে পালন করবে। যখন চারদিকে এই বিপদে ঘটনা ঘটছে তখন তা প্রতিরোধ করার প্রয়োজনীয়তাও বেড়ে যাচ্ছে। আজ থেকে 15 বছর আগে প্রাকৃতিক দুর্যোগ শুধু কৃষিকাজের ওপরই প্রভাব ফেলত, কারণ তখন প্রাকৃতিক দুর্যোগ বা আকালের প্রভাব কৃষিকাজের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। এখন তার রূপ বদলে গেছে। প্রতিটি ক্ষেত্রে নিজেদের ক্যাপাসিটি বিল্ডিং অর্থাৎ উৎকর্ষ বৃদ্ধির জন্য কাজ করা একান্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। সরকার, বিদ্যৎ সমাজ, জনগণ, এমনকি সমস্ত ছোট ছোট সংগঠনগুলিকেও যথেষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য কাজ করতে হবে। নেপালে ভূমিকম্পের পর আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রীমান নওয়াজ শরিফের সঙ্গে কথা বলেছিলাম আর আমি তাঁকে এক পরামর্শ দিয়েছিলাম, সেটি হল সার্কভুক্ত দেশগুলিকে মিলিতভাবে আপৎকালীন প্রস্তুতির জন্য যৌথ কর্মসূচি নিতে হবে। আমার ভালো লাগছে যে দিল্লিতে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশগুলির এক টেবিল টক এক্সারসাইজ ও উত্তম কর্মসূচি সংক্রান্ত আলোচনাচক্র ও কর্মশালার মাধ্যমে এই উদ্যোগের শুভ সূচনা হল। আজ পাঞ্জাবের জালন্ধর থেকে লখবিন্দর সিং এর ফোন পেয়েছি। আমি পাঞ্জাবের জালন্ধর জেলা থেকে লখবিন্দর সিং বলছি। আমরা এখানে জৈব প্রযুক্তিতে কৃষিকাজ করি এবং বহু মানুষকে এ ধরনের কৃষিকাজ কিভাবে করতে হবে তা শেখাই। আমার একটা প্রশ্ন আছে। লোকেরা জমিতে খড় বা গম গাছের গোড়ায় আগুন লাগিয়ে দেয়, তখন ধরিত্রী মায়ের বুকে যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু থাকে তাদের যথেষ্ট ক্ষতি হয়। এটা মানুষকে কিভাবে বোঝানো যাবে? এর ফলে দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে যেভাবে দূষণ হচ্ছে তার থেকে কিভাবে রেহাই পাওয়া যেতে পারে? লখবিন্দর সিংজি, আপনার প্রশ্ন শুনে আমার খুব ভালো লাগছে। এক তো আনন্দের কথা এই যে আপনি জৈব প্রযুক্তিতে চাষের কাজ করছেন। নিজেই শুধু যে জৈব প্রযুক্তিতে চাষ করছেন তাই নয়, কৃষকদের সমস্যাও আপনি খুব ভালো বুঝতে পারেন। আপনার ভাবনা সঠিক, কিন্তু এই ঘটনা যে শুধু পাঞ্জাব হরিয়ানাতেই ঘটছে তা নয়, সারা ভারতেই এই ধরনের ঘটনা ঘটছে। এটা আমাদের স্বভাব এবং প্রজন্মের পর প্রজন্ম এভাবেই ফসলের গোড়া জ্বালিয়ে দেওয়ার কাজ করে আসছে। প্রথমত, এর ফলে যে ক্ষতি হতে পারে তার কোনো ধারণাই ছিল না, সবাই করছে তাই আমরা করছি, এই প্রথাই চলে আসছিল। দ্বিতীয়ত, এছাড়া অন্য কি পদ্ধতি হতে পারে তার কোনো প্রশিক্ষণও ছিল না, এর ফলে এই প্রথা চলে আসছে এবং এই প্রবণতা ক্রমবর্ধমান। আর জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকট ঘনিয়ে আসছে তার অন্যতম কারণও ছিল এটা। যখন এই বিপদে প্রভাব শহরের ওপর পড়তে শুরু করল, তখন এর বিরুদ্ধে মানুষ সরব হতে থাকল। আপনি যে দুঃখ প্রকাশ করেছেন তা যথার্থ। সবথেকে প্রথমে আমাদের কৃষক ভাই বোনেদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে, তাতে বাস্তবটা বোঝাতে হবে। ফসলে গোড়া জ্বালিয়ে দিলে সময় বেঁচে যাবে, পরিশ্রম বেঁচে যাবে, পরবর্তী ফসলের জন্য ক্ষেত প্রস্তুত হবে, কিন্তু তা সঠিক নয়। ফসলে গোড়া যথেষ্ট মূল্যবান, এটা নিজেই এক জৈব সার, আমরা ক্ষেত খামার জ্বালিয়ে তা নষ্ট করে দিচ্ছি। এতেই শেষ নয়, যদি এই গোড়াগুলিকে কুঁচিয়ে দেওয়া যায় তবে তা পশু খাদ্যও হতে পারে। এই গোড়া জ্বালিয়ে দেওয়ার জন্য কৃষি জমির ওপরের স্তর পুড়ে যাচ্ছে। আমার কৃষক ভাই বোনেরা, একটু ভাবুন, আমাদের হাড়, হৃদযন্ত্র, কিডনি ভালো থাকলেও যদি চামড়া পুড়ে যায় তাহলে কি হতে পারে? আমরা কি বেঁচে থাকব? হৃদযন্ত্র ঠিক থাকলেও বাঁচতে পারব না। যেমন আমাদের চামড়া পুড়ে গেলে বেঁচে থাকা দুষ্কর হয়ে ওঠে, তেমনি ফসলে গোড়া জ্বালিয়ে ফেললে শুধু সেইটুকুই পুড়ে যায় না, ধরিত্রী মায়ের চামড়াও পুড়ে যায়। আমাদের জমির একদম উপরে স্তর পুড়ে যায়, যা আমাদের উর্বরা ভূমিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আর এজন্যই আমাদের উপযোগী ভূমিকা পালন করতে হবে। এই ফসলে গোড়াকে জমিতে মিশিয়ে দিয়ে দেখুন, তা সার হয়ে যাবে, অথবা কোনো গর্ত খুঁড়ে তার মধ্যে এগুলি রেখে কেঁচো ছেড়ে দিয়ে একটু জল মিশিয়ে দিলেও উত্তম জৈব সার তৈরি হয়ে যাবে। পশুখাদ্য হিসেবে তো এর ব্যবহার আছেই, এতে আমাদের জমিও বাঁচবে। এটাই সব নয়, ওই জমিতে এই জৈব সার যদি প্রয়োগ করা হয় তবে দ্বিগুণ মুনাফা পাওয়া যায়। আমার একবার কলা চাষিদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা খুব ভালো এক অভিজ্ঞতার কথা বলেছিলেন। আগে যখন তারা কলা চাষ করতেন, সেই চাষ সম্পূর্ণ হলে কলা গাছের গোড়া পরিষ্কার করার জন্য প্রতি হেক্টারে কখনো 5,000, কখনো 10 বা 15,000 টাকা খরচা করতে হতো। যদি তা পরিষ্কার করার জন্য ট্রাক্টর না পাওয়া যেত তো গোড়াগুলো এভাবেই পড়ে থাকত। কিছু কৃষক তখন এই গোড়াগুলিকে 6 বা 8 ইঞ্চি মাপের টুকরো করে জমিতে পুঁতে দিয়েছিলেন, কারণ ওই কলা গাছের গোড়াতে এত জল থাকে যে যেখানে সেগুলো পোঁতা হয় সেখানে যদি কোনো বৃক্ষ, গাছ বা শস্য থাকে তাতে 3 মাস পর্যন্ত আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না। কলা গাছের গোড়ায় যে জল থাকে তাই ফসলকে বাঁচিয়ে রাখে। আজ কৃষক ভাইদের কাছে এই কলা গাছের গোড়া অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে, এই গোড়ার থেকে তারা আয় করতে পারছেন। যে গোড়া পরিষ্কারের জন্য আগে তাদের পয়সা খরচা করতে হতো, এখন তার থেকেই আয় হচ্ছে। ছোট ছোট প্রচেষ্টাও কতটা লাভজনক হতে পারে, আমাদের কৃষক ভাইয়েরাও কোনো বৈজ্ঞানিকের থেকে কম নয়। প্রিয় দেশবাসী, আগামী 3রা ডিসেম্বর সমগ্র বিশ্ব আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করবে। গত মন কি বাতে অঙ্গদানের কথা আলোচনা করেছিলাম, আমি অঙ্গদানের ক্ষেত্রে নোটোর হেল্পলাইনের কথাও বলেছিলাম। আমাকে জানানো হয়েছে যে ওই মন কি বাতের পর ফোনের সংখ্যা 7 গুণ বেড়ে গেছে, ওয়েবসাইটে মতামত প্রদান 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। 27 নভেম্বর জাতীয় অঙ্গদান দিবস হিসেবে পালিত হয়েছে। চিত্রাভিনেত্রী রবীনা ট্যান্ডন সহ সমাজে বহু বিশিষ্ট ব্যক্তি এতে সামিল হয়েছেন। অঙ্গদান অনেক মূল্যবান প্রাণ বাঁচাতে পারে, তা একরকমভাবে অমরত্ব এনে দিতে পারে। এক শরীর থেকে অন্য শরীরে যখন দেহের কোনো অঙ্গ প্রতিস্থাপিত হয় তখন তা নতুন জীবন লাভ করে, সেই মানুষটাও নতুন জীবন লাভ করে। এর থেকে মহদান আর কি হতে পারে? অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষায় রয়েছেন যে সমস্ত রোগীরা, যারা অঙ্গ দান করতে পারেন, অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে তাঁদের জন্য এক জাতীয় স্তরের নাম নথিভুক্তকরণ কর্মসূচি গত 27 নভেম্বর থেকে শুরু হয়েছে। নোটোর লোগো, ডোনার কার্ড এবং এ বিষয়ে স্লোগান তৈরি করার জন্য mygov.in পোর্টালের মাধ্যমে এক জাতীয় স্তরে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আমার অবাক লেগেছিল যে বহু মানুষ এতে অংশ নিয়েছেন। উদ্ভাবনী এবং সংবেদনশীল পদ্ধতিতে মানুষ কথা বলেছেন। আমার বিশ্বাস এক্ষেত্রেও ব্যাপক জনচেতনা বৃদ্ধি পাবে, আর যথার্থই যার সত্যিই প্রয়োজন তাঁর যথেষ্ট সাহায্য হবে, কারণ মানুষ অঙ্গদান না করলে এই সাহায্য কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। আমি আগে যেমন বলেছি, 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মানুষদের অসীম সাহস ও ক্ষমতা থাকে। দুঃখ তখনই হয় যখন তাঁদেরকে উপহাস করে, দয়া করে। কিন্তু আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, তাঁদের প্রতি আমাদের মনোভাব পরিবর্তন করি, তাহলে এঁরাই আমাদের জীবনের ও কাজের প্রেরণাস্থল হয়ে উঠতে পারেন। ছোট ছোট সমস্যায় পড়লেও আমরা কাঁদতে বসি, তখন মনে হয় যে আমার কষ্ট তো এই মানুষগুলোর তুলনায় অত্যন্ত ছোট। এঁরা কীভাবে বেঁচে আছেন, কীভাবে কাজ করছেন, কীভাবে দিন কাটাচ্ছেন, এই জন্যই তাঁরা আমাদের প্রেরণার উৎস। তাঁদের সংকল্প, জীবনের সঙ্গে তাঁদের লড়াই করার পন্থা আর সমস্যাকে শক্তিতে পরিবর্তিত করার অদম্য প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আমি আজ জাবেদ আহমেদের কথা বলতে চাই, 40-42 বছরের এক মানুষ। 1996-তে কাশ্মীরে জাবেদ আহমেদকে সন্ত্রাসবাদীরা গুলি করেছিল, কিন্তু তিনি প্রাণে মারা যাননি। সন্ত্রাসবাদীদের গুলিতে কিডনি, ক্ষুদ্রান্ত্র ও পাকস্থলীর কিছু অংশ তাঁকে খোয়াতে হয়েছিল। মেরুদণ্ডেও গুরুতর চোট লেগেছিল। নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা তাঁর বরাবরের মতো শেষ হয়ে গিয়েছিল। কিন্তু জাবেদ আহমেদ হার মানেননি। সন্ত্রাসবাদীদের আঘাত তাঁকে পর্যুদস্ত করতে পারেনি। বিনা কারণে এক নির্দোষ মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত হলেন, জীবন যৌবন সংকটের সম্মুখীন হল, তবু কোনো রকম রাগ বা ক্ষোভ প্রকাশ না করে জাবেদ আহমেদ এই বিপদে মোকাবিলা করলেন সংবেদনশীলতার সঙ্গে। এটাই তাঁর সবথেকে বড় মানসিক দৃঢ়তা। তিনি তাঁর জীবন সমাজের সেবায় নিয়োগ করেছেন, সবসময় ক্ষমতায় কুলোয় না, কিন্তু বিগত 20 বছর ধরে তিনি শিশুদের শিক্ষাদানের কাজে নিযুক্ত আছেন। প্রকাশ্য স্থানে, সরকারি অফিসে প্রতিবন্ধীদের সুবিধার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত, সরকারি কাজকর্মে তাঁদের সুবিধার জন্য কি সংশোধন করা প্রয়োজন, তাই নিয়ে তিনি কাজ করে চলেছেন। তিনি তাঁর পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন এই বিষয়ে। সমাজবিদ্যায় এমএ করেছেন এবং একজন সমাজসেবী ও সচেতন নাগরিক হিসেবে প্রতিবন্ধীদের দেবদূত হিসেবে আজ এক নিঃশব্দ বিপ্লব করে চলেছেন। ভারতবর্ষের প্রতিটি প্রান্তের মানুষ কি জাভেদের জীবন কাহিনী থেকে প্রেরণা পেতে পারেন না? আমি 3রা ডিসেম্বর জাবেদ আহমেদের জীবন, তপস্যা ও মানবসেবায় তাঁর আত্মনিয়োগ বিশেষভাবে স্মরণ করব। সময়াভাবে আমি শুধু জাবেদেরই কথা বলছি, কিন্তু আমি জানি ভারতবর্ষে প্রতিটি কোণে কোণে জ্বলছে এমন প্রেরণার দ্বীপ যা জীবনকে নতুনভাবে আলো দেখায়, নতুন পথের সন্ধান দেয়। 3রা ডিসেম্বর এমনই সব প্রেরণাদায়ক মানুষদের স্মরণ করার দিন। আমাদের দেশ এক বিশাল বড় দেশ, এমন অনেক বিষয় আছে যাতে মানুষ সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়ে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র, দলিত, পীড়িত, শোষিত, বঞ্চিত মানুষদের সঙ্গে সরকার ও সরকারি ব্যবস্থা প্রতিনিয়ত সম্পর্ক রয়েছে। এক নাগরিক হিসেবে জীবনে কখনো না কখনো কোনো না কোনো সরকারি কর্মচারীদের থেকে বিরূপ অভিজ্ঞতাও ঘটে থাকে, আর এই একাধটা খারাপ অভিজ্ঞতাই জীবনভর আমাদের সরকারি ব্যবস্থার প্রতি বিরূপ মনোভাব তৈরি করে তোলে। এটা সত্যি, কিন্তু কখনো কখনো এই সরকারেরই লক্ষ লক্ষ কর্মচারী সমাজসেবার ক্ষেত্রে এত ভালো কাজ করেন যা আমাদের নজর এড়িয়ে যায়। কখনো কখনো আমরা জানতেও পারি না যে এই সরকারি ব্যবস্থা এবং এই সরকারি কর্মচারীরাই কত ভালো কাজ করছেন, কারণ তা অত্যন্ত সাবলীলভাবে ঘটে যায়। আমাদের সমগ্র দেশে আশাকর্মীদের একটা নেটওয়ার্ক আছে। আমাদের ভারতের লোকেদের মধ্যে আশাকর্মীদের নিয়ে কখনো আলোচনা না আমি শুনেছি না আপনারা শুনেছেন, কিন্তু বিশ্ববিখ্যাত উদ্যোগপতি পরিবার বিল গেটস ফাউন্ডেশনের মাধ্যমে এদের সফলতা সমগ্র পৃথিবীতে এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এমনিতে বিল গেটস এবং মেলিন্ডা গেটস দুজনকে আমরা যৌথভাবে গতবার পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করেছি। এঁরা ভারতে অনেক সামাজিক কাজকর্ম করেন। এঁরা সারা জীবন যা রোজগার করেছেন তা গরিবদের জন্য খরচ করে যাচ্ছেন। এঁরা যখন ভারতে আসেন, যেসব আশাকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ পান তাদের অনেক প্রশংসা করেন এবং আশাকর্মীদের পরিশ্রম ও সেবার কথা বলে শেষ করতে পারেন না। নতুন নতুন বিষয় শেখার জন্য কত উৎসাহ তাঁদের, এসব কথা তাঁরা বলেন। কিছুদিন আগে স্বাধীনতা দিবসে ওড়িশা সরকার এক আশাকর্মীকে বিশেষ সম্মান দিয়েছিল। ওড়িশার বালেশ্বর জেলার এক ছোট্ট গ্রাম তেন্দাগাঁওয়ের সেই আশাকর্মী এবং ওখানকার সমস্ত বাসিন্দাই তপশিলি উপজাতিভুক্ত। ওই গ্রামের তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত সকলেই দরিদ্র শ্রেণীর। ওখানে ম্যালেরিয়া রোগের খুব প্রকোপ আছে। এই গ্রামের এক আশাকর্মী যমুনা মণি সিং স্থির করেছেন যে তাঁর নিজের গ্রামের কাউকে ম্যালেরিয়া রোগে মরতে দেবেন না। গ্রামের কারও ছোটোখাটো জ্বর হলেই তৎক্ষণাৎ সেই বাড়িতে পৌঁছে যান। ওকে যে প্রাথমিক চিকিৎসা শেখানো হয়েছে তার ভিত্তিতে চিকিৎসা শুরু করে দেন। প্রত্যেক বাড়িতে কীটনাশক দেওয়া মশারির ব্যবহারের উপর জোর দিয়েছেন, ঠিক যেমন নিজের বাচ্চাকে ঘুম পাড়ানো এবং যত্ন নেওয়ার দরকার। ঠিক সেইভাবেই এই আশাকর্মী যমুনা মণি সিং সমগ্র গ্রামকে মশার হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে পুরোপুরি সমর্পণ করেছেন এবং সমস্ত গ্রামকে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করার জন্য তৈরি করেছেন। এরকম কত যমুনা মণি সিং রয়েছেন আমাদের আশেপাশে, এরকম লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, আমরা তাঁদের সম্মানের চোখে দেখার চেষ্টা করব। এরাই দেশের অনেক বড় শক্তি হয়ে উঠতে পারেন, আমাদের সবসময় সুখ দুঃখের সাথী হয়ে থাকেন। আমি সমস্ত আশাকর্মীদের যমুনা মণি সিং এর মাধ্যমে সম্মান জানাচ্ছি। আমার প্রিয় যুবা বন্ধুরা, যারা বিশেষ করে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় থাকেন, তাঁদের জন্য মাই গভ পোর্টালে আমি তিনটি ই বুক রেখেছি। প্রথমটি স্বচ্ছ ভারত সম্পর্কিত ঘটনাবলী নিয়ে, দ্বিতীয়টি আদর্শ গ্রাম সংসদ সম্পর্কিত এবং তৃতীয়টি স্বাস্থ্য বিষয়ক। আমি অনুরোধ করছি আপনারা এই ই বুকগুলি দেখুন, শুধু নিজেরা নয় অন্যদেরও দেখান। এগুলো পড়ে আপনাদের এর সঙ্গে কিছু যোগ করার কথা মনে হতে পারে, তাহলে অবশ্যই মাই গভ পোর্টালে পাঠিয়ে দিন। এরকম অনেক ঘটনা যেগুলো আমাদের নজরে আসে না কিন্তু সমাজের জন্য প্রকৃত শক্তি হয়। সঠিক দৃষ্টান্তমূলক ঘটনাই আমাদের সবথেকে বড় শক্তি। আপনারাও এরকম ঘটনা আমার সঙ্গে ভাগ করে নিন। এই ই বুকগুলিকে নিজেদের মধ্যে শেয়ার করুন, ই বুকগুলো নিয়ে আলোচনা করুন, আর যদি কোনো উৎসাহী যুবা বন্ধু আশেপাশে স্কুলে গিয়ে অষ্টম নবম বা দশম শ্রেণীর বাচ্চাদের এই ই বুক সম্পর্কে বলেন, তাহলে আপনি সঠিক অর্থেই একজন সমাজ শিক্ষক হতে পারেন। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আসুন রাষ্ট্র নির্মাণের কাজে আপনিও যোগদান করুন। আমার প্রিয় দেশবাসী, সমগ্র বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এখন সবচেয়ে আলোচ্য এবং চিন্তারও বিষয়। প্রত্যেক কাজ করার আগে এটা একটা সূচক হিসেবে স্বীকৃতি পাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা আর যেন না বাড়ে, এটা সকলের চিন্তা ও দায়বদ্ধতা হওয়া উচিত। তাপমাত্রার বৃদ্ধি থেকে বাঁচার জন্য সর্বপ্রথম উপায় হল শক্তির সংরক্ষণ। 14 ডিসেম্বর ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে, অর্থাৎ জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। সরকারের তরফ থেকে এ বিষয়ে অনেক যোজনা চালু হয়েছে, এলইডি বাল্বের যোজনা চলছে। আমি একবার বলেছিলাম যে পূর্ণিমার রাতে রাস্তার আলো বন্ধ করে বিদ্যুৎ বাঁচিয়ে ঘণ্টার পর ঘণ্টা পূর্ণ চাঁদের আলোয় জ্যোৎস্না স্নাত হওয়া উচিত, ওই চাঁদের কিরণকে অনুভব করা উচিত। কোনো এক বন্ধু আমাকে এরকম এক দৃশ্যের লিঙ্ক পাঠিয়েছিলেন দেখার জন্য, ও আমার দেখার সুযোগও হয়েছিল, তাই মনে হলো আপনাদেরও এটা বলি। তবে এর কৃতিত্ব হল জি নিউজের, কারণ ওই লিঙ্কটা ছিল জি নিউজের। কানপুরের নূরজাহান নামের এক মহিলা, যাকে টিভিতে দেখে বোঝা যায় না যে তিনি অনেক পড়াশুনোর সুযোগ পেয়েছেন, এমন একটি কাজ করেছেন যা বোধহয় কেউই চিন্তাও করেননি। তিনি সূর্যের আলো থেকে সৌরশক্তি ব্যবহার করে গরিবদের বিদ্যুৎ দেওয়ার কাজ করে যাচ্ছেন। তিনি অন্ধকারের সঙ্গে লড়াই করছেন এবং নিজের নাম উজ্জ্বল করছেন। তিনি মহিলাদের এক সমিতি বানিয়েছেন, সৌরশক্তি চালিত লণ্ঠন বানানোর জন্য এক কারখানা তৈরি করেছেন এবং মাসিক 100 টাকায় লণ্ঠনগুলি ভাড়া দেন। লোকেরা সন্ধেবেলায় লণ্ঠনগুলি নিয়ে যায়, সকালে চার্জ করার জন্য আবার দিয়ে যায়। আর অনেক সংখ্যায়, আমি শুনেছি প্রায় 500টি পরিবারের লোকেরা লণ্ঠন নিয়ে যায়। রোজ প্রায় 3-4 টাকা খরচ হয়, কিন্তু ঘরের মধ্যে পর্যাপ্ত আলো থাকে। এই নূরজাহান সারা দিন ওই কারখানাতে এই সৌরশক্তির মাধ্যমে এই লণ্ঠনগুলিকে রিচার্জ করেন। দেখুন, জলবায়ু পরিবর্তনের জন্য পৃথিবীর বড় বড় লোকেরা অনেক কিছু করছেন, কিন্তু এক নূরজাহান মনে হয় এদের সকলকে অনুপ্রাণিত করতে পারেন, এমনই কাজ করছেন। এমনিতে নূরজাহান নামের মানেই হল বিশ্বকে আলোকিত করা। এইভাবে তিনিও আলো ছড়িয়ে দিচ্ছেন। আমি নূরজাহানকে আর তার সঙ্গে জি টিভিকে অভিনন্দন জানাচ্ছি, কারণ জি টিভি কানপুরের এক ছোট্ট জায়গায় চলতে থাকা এই ঘটনা দেশ তথা সমগ্র বিশ্বের সামনে তুলে ধরেছে। অনেক অনেক অভিনন্দন। আমাকে উত্তরপ্রদেশের শ্রী অভিষেক কুমার পাণ্ডে ফোন করে বললেন, নমস্কার, আমি গোরখপুর থেকে অভিষেক কুমার পাণ্ডে বলছি। আমি উদ্যোগপতি হিসেবে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অভিনন্দন জানাতে চাই যে উনি মুদ্রা ব্যাংক নিয়ে একটি যোজনা শুরু করেছেন। আমি প্রধানমন্ত্রীজির কাছ থেকে জানতে চাই, এই যে মুদ্রা ব্যাংক যোজনা চলছে, সেখানে আমাদের মতো উদ্যমী উদ্যোগপতিরা কিভাবে সাহায্য পাব, কিভাবে সহযোগিতা পাব? অভিষেকজি, গোরখপুর থেকে আপনি যে বার্তা পাঠিয়েছেন তার জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হল ফান্ড দ্য আনফান্ডেড। যাদের মূলধন নেই তাঁরা মূলধন পাবেন। আর উদ্দেশ্য হল, যদি আমি সহজ ভাষায় বোঝাই তো, 3টি ই, এন্টারপ্রাইজ, আর্নিং, এম্পাওয়ারমেন্ট। এই যোজনা এন্টারপ্রাইজকে উৎসাহ দেয়, টাকা রোজগারের সুযোগ করে দেয়, আর মুদ্রা সঠিক অর্থে ক্ষমতা প্রদান করে। ক্ষুদ্র উদ্যোগীদের সাহায্য করার জন্য এই মুদ্রা যোজনা চলছে। এমনিতে যে গতিতে এগোতে চাই সেই গতি আসা এখনও বাকি, কিন্তু শুরুটা ভালোই হয়েছে। এত কম সময়ের মধ্যেও 66 লক্ষ মানুষকে 42,000 কোটি টাকা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে দেওয়া হয়েছে। এই 66 লাখ লোকেদের মধ্যে সংবাদপত্র বিক্রেতা, দুধ বিক্রেতা বা ক্ষুদ্র ব্যবসায়ীরাও রয়েছেন। আনন্দের ব্যাপার হল, এদের মধ্যে 24 লক্ষই মহিলা। এই সাহায্য প্রাপকদের মধ্যে বেশিরভাগই তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষরা, যারা নিজেরাই পরিশ্রম করে নিজেদের পায়ে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে পরিবার চালানোর চেষ্টা করছেন। অভিষেক নিজেই নিজের উৎসাহের কথা বলেছেন। আমার কাছেও অনেক এরকম খবর আসতে থাকে। আমাকে এখনই একজন বললেন, মুম্বাইতে শৈলেশ ভোঁসলে নামে কেউ আছেন, উনি মুদ্রা যোজনার মাধ্যমে ব্যাংক থেকে 8.5 লক্ষ টাকার ঋণ পেয়েছেন, আর উনি পয়ঃপ্রণালী সাফাইয়ের কারবার শুরু করেছেন। আমি আমার স্বচ্ছতা অভিযানের সময় বলেছিলাম, এই স্বচ্ছতা অভিযান নতুন উদ্যোগপতি তৈরি করবে, আর শৈলেশ ভোঁসলে এটা করে দেখিয়েছেন। তিনি একটি ট্যাঙ্কার কিনেছেন, আর আমি জেনেছি এই কাজ করে ইতিমধ্যেই তিনি 2 লাখ টাকা ব্যাংকে ফেরতও দিয়েছেন। আসলে আমাদের মুদ্রা যোজনার এটাই উদ্দেশ্য। আমায় কেউ ভূপালের মমতা শর্মা বিষয়ে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে তিনি 40,000 টাকা ব্যাংক থেকে পেয়েছেন। উনি বটুয়া তৈরির কাজ করছেন। আগে তিনি চড়া সুদে টাকা ধার নিয়ে খুব কষ্ট করে ব্যবসা চালাতেন। এখন সঠিকভাবে অনেক অর্থ হাতে আসার জন্য নিজের কাজ আরও ভালোভাবে করতে পারছেন। আগে চড়া সুদ এবং অন্যান্য কারণের জন্য বেশি খরচ হতো, এখন এই টাকা হাতে আসার জন্য প্রত্যেক মাসে 1,000 টাকা করে বেশি সঞ্চয় হচ্ছে, আর ওর পরিবারের জন্য একটি ভালো ব্যবসা গড়ে উঠল। কিন্তু আমি চাই এই যোজনার আরও প্রচার হোক, আমাদের সব ব্যাংকগুলো আরও সংবেদনশীল হোক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করুক। বাস্তবে দেশের অর্থনীতি এদের দ্বারাই পরিচালিত, ছোটখাটো কাজে নিযুক্ত লোকেরা দেশের অর্থব্যবস্থার আসল শক্তি হয়, আমরা এটার উপরেই গুরুত্ব দিতে চাই। ভালো হয়েছে, কিন্তু আমাদের আরও ভালো করতে হবে। আমার প্রিয় দেশবাসী, 31শে অক্টোবর সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে আমি এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলেছিলাম। এমন বহু বিষয় আছে যা আমাদের সমাজ জীবনে সর্বদা সচেতনতার বোধ তৈরি করে। রাষ্ট্রয়ম জাগ্রয়ম বয়ম, ইন্টারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইজ অব লিবার্টি, অর্থাৎ স্বাধীনতার পুরস্কারই হবে অভ্যন্তরীণ সুরক্ষা। দেশের ঐক্য বজায় রাখার জন্য এই অভ্যন্তরীণ সুরক্ষার নদীটিকে বহমান রাখতে হবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটিকে আমি একটি যোজনার রূপ দিতে চাই। মাই গভ পোর্টালে আমি এই নিয়ে মতামতও চেয়েছিলাম, পরিকল্পনা কাঠামো কেমন হবে, প্রতীকচিহ্ন কী হবে, এই পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায়, ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমি মতামত চেয়েছি। আমাকে বলা হয়েছে যে বেশ কিছু পরামর্শ এসেছে, তবে আমি আরও কিছু মতামতের জন্য অপেক্ষা করছি, কিছু নির্দিষ্ট পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। আমাকে জানানো হয়েছে যে এতে যারা অংশ নেবেন তাদের শংসাপত্র দেওয়া হবে, বড় বড় পুরস্কারের ঘোষণাও করা হয়েছে। আপনিও আপনার সৃজনশীলতাকে কাজে লাগান, একতা ও অখণ্ডতার এই শপথ, এক ভারত শ্রেষ্ঠ ভারতের এই শপথের মাধ্যমে প্রতিটি ভারতবাসীকে কীভাবে একজোট করা যায়, কি পরিকল্পনা নেওয়া যায়, কি কর্মসূচি নেওয়া যায় যা ভালো হবে, সুন্দর হবে, প্রাণবন্ত হবে এবং প্রতিটি মানুষের মেলবন্ধনের ক্ষেত্রে সহজ সরল হবে। সরকার কি করবে, সমাজ কি করবে, বিদ্যৎ সমাজ কি করবে, এমন বহু ব্যাপার রয়েছে। আমার বিশ্বাস আপনাদের পরামর্শ খুব কাজে আসবে। আমার প্রিয় ভাই বোনেরা, শীতের মরশুম শুরু হচ্ছে, এই সময়টা খাওয়া দাওয়া এবং নানান পোশাক পরিচ্ছদ পরার খুব ভালো সময়। আমি বলবো ব্যায়াম করুন, শরীরকে সুস্থ সবল রাখার জন্য এই সুন্দর মরশুমে কিছু সময় ব্যায়াম যোগার জন্য রাখুন, পরিবারেও তা চালু করুন, অন্তত 1 ঘন্টা পরিবারের সবাই মিলে শরীরচর্চা করুন, দেখবেন এই বিষয়ে কীরকম সচেতনতা বাড়বে। আর সারাদিন কত তরতাজা লাগবে, ভালো মরশুমে ভালো অভ্যেস তৈরি হোক। আমার প্রিয় দেশবাসীকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।
এতক্ষণ শুনলেন আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে মন কি বাত শিরোনামে যে বেতার ভাষণ প্রদান করেছেন তার বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।